স্টেডিয়াম বুলেটিনে সবাইকে স্বাগত। আমি জয় জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে। আর ঠিক 65 দিন পর বিশ্বকাপের ম্যাচ, প্রথম ম্যাচ শুরু হতে চলেছে। আর তার আগে এখনো কিন্তু নাটক চলছে, নাটকটা চলছে ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে। আমরা জানি 15 অক্টোবর ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার কথা আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, সেই ম্যাচ, সেই হাই ভোল্টেজ ম্যাচ হওয়ার কথা। কিন্তু যা সূত্র মারফত খবর সেটা হচ্ছে 14 অক্টোবর, অর্থাৎ একদিন আগে নিয়ে আসা হচ্ছে সিকিউরিটির কারণে, এবং এতে কিন্তু অনেক সমস্যাও তৈরি হচ্ছে। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির জয়েন্ট এডিটর গৌতম ভট্টাচার্য। গৌতম দা, স্বাগত।
14 অক্টোবর হঠাৎ করে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হয়ে গেল। 14 অক্টোবর যদ্দূর মনে পড়ছে মহালয়া, মহালয়ার দিন সকালবেলা একটা কোন কমপ্লিটলি বাঙালির অন্যরকম মেজাজ থাকে, সকালে তর্পণ করেন সবাই, তারপর আস্তে আস্তে একটু একটু প্যান্ডেলে ঘোরাফেরা, কোথায় কি হচ্ছে, কোথাও কোথাও গান বাজনা। সেদিন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হওয়াই যায় না, মানে পুজোর আগে, পুজোর কাছাকাছির মধ্যে, পুজোর মধ্যেও ম্যাচ রয়েছে তুমি জানো, কিন্তু একেবারে মহালয়ার দিন ইন্ডিয়া পাকিস্তান আমি তো মনে করতে পারছি না কখনো হয়েছে বলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে একটা দিন চেঞ্জ হয়ে গেল, আহমেদাবাদে মারাত্মক অবস্থা, আহমেদাবাদে কোনো টিকিট, মানে প্লেনের টিকিট পাওয়া যাচ্ছে না, প্লেনের টিকিট 3 গুণ ভাড়া হয়ে গেছে, হোটেল অনেক বেশি। এবার বিদেশ থেকে অনেকে 15 অক্টোবর খেলা বলে ওই অনুযায়ী হোটেল বুক করেছেন, টিকিট বুক করেছেন। এবার আমার প্রশ্ন, যারা 15 অক্টোবরে সবচেয়ে বেশি দামের ঘর বুক করেছেন, তাদের 14 অক্টোবর তারা কি ভাড়ায় হোটেলগুলো বাদ দেবে, হোটেলগুলো কি রিফান্ড করবে, অর্থাৎ প্রত্যেকটা টিকিট কি 14-15 অ্যাডজাস্টমেন্ট হবে, সেটা তো হওয়া সম্ভব না। তাহলে কি হবে, তাহলে আবার 14 বুক করবেন? অনেকে আছেন যারা 15 খেলা দেখে বেরিয়ে যাবেন, 14 আসবেনই না, তারা সেইভাবে বিদেশ থেকে 14 টিকিট কেটেছেন। এখন তো 14 তারিখে ম্যাচটা দুপুরবেলা, এটা তো টি-20 নয় যে তুমি 8টার সময় খেলা দেখতে এলে, তুমি দুপুরের ফ্লাইটে চলে এলে বা দুপুরে এসে পৌঁছলে, তোমাকে এই খেলা দেখতে হলে সকালবেলা পৌঁছতে হবে, অন্তত আগের দিন রাত্রে বা সকালে পৌঁছতে হবে। কমপ্লিট ব্যাপারটা ঘেটে গেল, এখনো মিডিয়া অ্যাক্রেডিটেশন শুরু হয়নি। সবচেয়ে বড় কথা যে ম্যাচ না হয় সবাই আমরা জমিয়ে দেখতে বসবো মহালয়াতে, পাড়ায় পাড়ায় সবাই একটা প্যান্ডেলের মধ্যে হয়তো একটা টেলিভিশন সেট রাখা হবে। কিন্তু সেদিন ভারতের হয়ে কোন 11 জন খেলবেন, আমি তো 11 কেন, কোন 7 জন সেটাই প্রেডিক্ট করতে পারছি না। কারণ ভারতের যা অবস্থা, তুমি ধরো এই যে বারবার করে এক্সপেরিমেন্টেশন হলো এবং সেকেন্ড ওয়ানডেতে আমরা হারলাম, অনেকে অনেক কথা বলছেন, আমার মনে হচ্ছে কোথাও যেন রাহুল দ্রাবিড় বুঝতে পারছেন যে কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ার এখনো নিশ্চিত নন। যদি নিশ্চিত না হন তাকে ইমিডিয়েটলি কিন্তু কম্বিনেশন বার করতে হবে, তাকে ইমিডিয়েটলি, তার বদলে তারা কে খেলবে? বিরাট রোহিত তো তিনি জানেন, কিন্তু বাকিরা কারা ব্যাটিং অর্ডার কিছু তো বোঝাই যাচ্ছে না। তোমার অলরেডি বুমরা পন্থ কি হবে কেউ জানে না, যতই তুমি বলো বুমরা আয়ারল্যান্ড যাবেন, পন্থ কোথায় আর কোথায়? আজকে হয়ে গেছে তোমার 31 জুলাই, 5 অক্টোবর থেকে ওয়ার্ল্ড কাপ, ওয়ের ইজ ঋষভ পন্থ? সে এখনো একটাও ম্যাচ খেলেনি, এত সহজ নাকি ইন্টারন্যাশনাল ক্রিকেট? সো ঈশান কিশন হয়তো তাকে তিনি ভাবছেন যে করবেন, বাকিরা কারা? অজিঙ্ক্য রাহানে আবার খেলবেন ওয়ার্ল্ড কাপ, কি ঘটবে? সো এই যেরম অনিশ্চিত বিশ্বকাপের সূচি, তেমনি অনিশ্চিত ইন্ডিয়ান টিম। আমি বলবো যে ভালো চলেছে, মানে শেয়ানে শেয়ানে, যেমন ইন্ডিয়ান টিম তেমনি ইন্ডিয়ান বোর্ড,
একেবারেই মানে সবকিছুই ঘেটে রয়েছে এখনো অব্দি। মানে ইন্ডিয়ান টিমের প্লেইং ইলেভেন কি হবে সেটা আমরা জানি না। এবার
প্লেইং ইলেভেন না, 7 জন প্রেডিক্ট করো
ক্রিকেটার।
আমি তো বলবো যে কলকাতা টিভিতে এখন যারা দেখছেন
একদম
আমাদের এই স্টেডিয়াম বুলেটিনে, যে কোনো 8 জন প্রেডিক্ট করে দিন যে ওই 8 জন ওই দিন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে খেলবেনই, আমার তো মনে হয় আপনারা পারবেন না, কেউ পারবে না, আমরা কেউ জানি না কোন 8 জন খেলবেন।
এবং বিষয়টা হচ্ছে ভারত ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজ চলছে, আর ওয়েস্ট ইন্ডিজ এমন দল যে দল এবার বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি, সেই দলের কাছেও দ্বিতীয় একদিনের ম্যাচে হার, তার একটাই কারণ অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা, এবং সূর্যকুমার যাদব হোক বা সঞ্জু স্যামসন হোক, ধারাবাহিক ব্যর্থতা। যদিও রাহুল দ্রাবিড় প্রেস কনফারেন্সে বলছেন যে তিনি বিচলিত নন, এটা হতেই পারে, ভালো ব্যাটিং করছে সবাই, তবে একটু সময় দিন। হার্দিক পান্ডিয়া বলছে ব্যাটিংকে দায়ী করছেন। কোথাও যেন 65 দিন আগে, বিশ্বকাপের 65 দিন আগে বিশ্বকাপের ফেভারিট দল বলা হয় ইন্ডিয়াকে, সেই দল কিন্তু এখনো অবধি, মানে যা গতি দেখতে পাচ্ছি তাতে এখনো অবধি কিন্তু সবকিছুই বেঠিক।
এবং মহেন্দ্র সিং ধোনি 2011 বিশ্বকাপের সময় একটা কথা বলেছিলেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কি ফেভারিট, তাতে উনি উত্তরে বলেছিলেন যারা যত বেশি চোটাঘাত মুক্ত থাকতে পারবে তারা ফেভারিট। এবং উনি বলেছিলেন যে রিজার্ভ বেঞ্চ কতটা হ্যান্ডেল করতে পারে ফার্স্ট ইলেভেনের চোটাঘাত, সেটাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এখানে রিজার্ভ বেঞ্চ কি, তোমার তো ফার্স্ট ইলেভেনের চোটাঘাত, তোমার টিমটা খেলবে কি করে? এবং হার্দিক পান্ডিয়ার কথা তুমি বলছো, আমি একটা স্ট্যাটস দেখছিলাম, হার্দিক পান্ডিয়া লাস্ট দুটো ম্যাচে 9.4 ওভার বল করেছেন। মনে রাখতে হবে আইপিএল এর পরে দুমাস বল করেননি, 9.4, তাহলে তিনি বলটা কি করবেন? দুমাস বাদে এসে বল করেননি, তাহলে তুমি বুমরার কথা কি করে ভাবছো? হার্দিক পান্ডিয়া দুমাসে এসে কৃপা করে তোমায় 10 ওভার অব্দি পুরো বল করতে পারেনি দুটো ম্যাচে, তুমি জিতবে কি করে? তোমার উইকেটটা কে নেবে, তোমার রানটা কে করবে? বিরাট কোহলি ছাড়া তো কাউকে দেখাই যাচ্ছে না
একেবারে। তৃতীয় একদিনের ম্যাচ এখনো বাকি রয়েছে, এখানে আর কি পরীক্ষা নিরীক্ষা দেখতে চান?
অভাবিত ভাবে যদি সূর্য কুমার যাদব বা সঞ্জু স্যামসন এরা যদি ফর্ম ফেরত পেয়ে যান তাহলে একরকম, তাহলে বলতে হবে যে সেই যেরকম ভারতের রূপকথাগুলো তৈরি হয়েছে যে তুমি 83-তে গিয়ে হেরে গিয়ে আবার জিতেছিলে, এটা তো সেই 83-র মতোই যাচ্ছে, এমন একটা দিকে যাচ্ছে যে ভাবাই যাচ্ছে না যে টিমটা কোনোভাবে জিততে পারে। তোমার জেতার মতো তো একটা যে ফায়ার পাওয়ার মশলা সেটাই তো এই টিমের নেই। যেদিন বিরাট কোহলি খেলবে তোমার টিম খেলবে, কোনো একদিন হয়তো রোহিত শর্মা 5 ম্যাচের মধ্যে একদিন খেলে দেবেন, কিন্তু তোমার বলটা করবে কি, উইকেটটা কে নেবে?
একদমই, এটা মানে খুব ভাইটাল কোয়েশ্চেন এবং এটার অ্যান্সার বের করতে হবে ভারতীয় টিম ট্যাঙ্কে। এবং একই সঙ্গে হার্দিক পান্ডিয়া নিয়ে একটা কিন্তু স্টেটমেন্ট এসছে রবি শাস্ত্রী। রবি শাস্ত্রী বলছেন যদি তিনি ফিট থাকেন ওডিআই ওয়ার্ল্ড কাপের পর তাকে ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া উচিত হার্দিক পান্ডিয়াকে, এবং টেস্ট খেলার জন্য জোর করা উচিত না। এবং এটাকে ধরে পাল্টা দিয়েছেন কপিল দেব বিকাশ। কপিল দেব বলছেন যে ডেনিস লিলিও চোট পেয়েছিলেন এবং তিনি কামব্যাক করেছেন, তার থেকে বেশি চোট কেউ পায়নি। ডেনিস লিলি যদি কামব্যাক করতে পারেন টেস্ট ক্রিকেটে তাহলে হার্দিক পান্ডিয়া কেন নন? মানে 83 দুই সদস্যের মধ্যে মোটামুটি একটা চলছে কোল্ড ওয়ার হার্দিক পান্ডিয়াকে নিয়ে।
হার্দিক পান্ডিয়া তার মতো, তিনি না কপিল দেব না ডেনিস লিলি, আর আমার রবি শাস্ত্রী হার্দিক পান্ডিয়াকে বেটার বোঝেন কপিল দেবের চেয়ে, তার মাইন্ডসেট বোঝেন, তার শরীর বোঝেন। আই উইল গো উইথ রবি শাস্ত্রী, সেই বক্তব্যটা আমার যতই অপছন্দ হোক কিন্তু যে যেরকম তুমি কি করবে এর মাইন্ডসেটটাই এরকম, এ দিনে 25 ওভার বল করতে চায় না, এ ভারতকে বল করে ম্যাচ জেরাতে চায় না, দুটো ওয়ান ডে ম্যাচ মিলে ক্যাপ্টেনের কাছ থেকে চেয়ে 20 ওভার বল করতো, এই মাইন্ডসেটটাই অন্যরকম যে আমি একটু ব্যাটিং করবো একটু বোলিং 3-4 ওভার করে দেবো ব্যাস টিমে থেকে যাবো, এই মাইন্ডসেটকে তুমি কি করে কপিল দেব বা ডেনিস লিলির মাইন্ডসেট করবে?
একেবারেই। তো হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ কি হয় সেটা তো সময় বলবে, সামনে ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেখানেও একটা পিভোটাল রোল প্লে করতে হবে হার্দিক পান্ডিয়াকে। এবং ভারতীয় দলের অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে, তবে দেখা যাক যে আলটিমেটলি আউটকামটা
মানে ইন্ডিয়ান টিম এখন ল্যাবরেটরিতে আছে,
একেবারে ল্যাবরেটরিতে আছে, পরীক্ষা নিরীক্ষা চলবে হয়তো তৃতীয় একদিনের ম্যাচে চলবে। তবে এই যে জয়টা ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় একদিনের ম্যাচে, এটা কিন্তু অক্সিজেন যোগাবে অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ শিবির।
শঙ্কর মানে মণিশঙ্কর মুখোপাধ্যায় একটা বিখ্যাত বই আছে, নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি, এটা হচ্ছে টিম ইন্ডিয়া ল্যাবরেটরি
একেবারে। বার্বাডোসে দুটো ওয়ান ডে ম্যাচ খেলেছে, এবং বার্বাডোসের কথা যখন আসে তখন একজনের কথা তো আসবেই, তিনি ব্রিজটন বার্বাডোসে জন্মগ্রহণ করেছিলেন, ম্যালকম মার্শাল, একসময়ের ফাস্টেস্ট বোলার, 376টি টেস্ট উইকেট রয়েছে তার। এবং এই বার্বাডোসে তার মৃত্যু, এবং কোলন ক্যান্সারে তিনি মারা গিয়েছিলেন, এবং তার সমাধিস্থল ঘুরে এসছেন যিনি, তিনি আমার সঙ্গেই রয়েছেন। তাকে যখন নিয়ে যাওয়া হয় 5 জন ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন তাকে ক্যারি করেন, এবং সমাধিস্থল থেকে আপনি ঘুরে এসছেন, আপনি আপনার স্মৃতিচারণা।
ইউজুয়ালি যে সমাধিগুলো হয় সেই সমাধিগুলো অনেকটা ইউজুয়ালি একটু কভার্ড থাকে, স্পেশালি তুমি যদি ইংল্যান্ডে যাও, রাশিয়ায় যাও, অস্ট্রেলিয়ায় যাও, একটা এমনকি এখানে কলকাতায় পার্ক স্ট্রিট সিমেট্রি একটা, তোমার কি বলবো, একটা প্রথমে একটা স্ট্রাকচার আছে তার ভিতরে তোমায় ঢুকতে হবে, সেখানে সিমেট্রি। আশ্চর্যভাবে ম্যালকম মার্শাল যেখানে শুয়ে রয়েছেন সেখানে ওই রকম কোনো কংক্রিট স্ট্রাকচার নেই, জায়গাটা এয়ারপোর্টের কাছে, মানে প্র্যাকটিক্যালি ওটা ধরো তোমার বার্বাডোস এয়ারপোর্টের রানওয়েও হতে পারত, একদম রানওয়ের কাছাকাছি খোলা হাওয়ায় ম্যালকম মার্শাল খুব সুন্দর তার সুসজ্জিত সমাধি। কিন্তু আমার প্রথম দেখতে গিয়ে খুব আশ্চর্য লেগেছিল যে বার্বাডোসে 3W's এর সমাধি আছে, খুব সুন্দর স্ট্রাকচার যেটা বার্বাডোস ইউনিভার্সিটির মধ্যে, এবং সেটা এতটাই সাজানো গোছানো যে এভারটন উইকস বেঁচে থাকতে তাকে ডেকে দেখানো হয়েছিল যে আপনাকে মৃত্যুর পর কোথায় রাখা হবে, আপনার যদি কিছু চেঞ্জ সাজেস্ট করতে হয় সেটা চেঞ্জ করুন। সম্ভবত বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি নিজের সমাধিটা ডেকোরেশনের সুযোগ পেয়েছেন যে এটা এরম ভাবে হবে, এই জায়গাটা হবে, এভাবে রাখা হবে, সেই তুলনায় ম্যালকম মার্শালের সমাধিটা কমপ্লিটলি একটা খোলা মাঠের মধ্যে খুব সুন্দর মার্বেল পাথরের, এবং এত সুন্দর ওর ছেলের লেখা, সম্ভবত ছেলে আর মেয়ে দুজন সন্তানের, যে ঈশ্বর তুমি আমাদের ম্যালকমকে কেড়ে নিয়েছো ঈশ্বর, কিন্তু আমাদের বাবা আমাদের খুব প্রিয়, ঈশ্বর বাবাকে শান্তিতে রেখো তুমি, উপরে লেখা। এবং অনেক সমাধি বিশ্বে তুমি দেখবে, যে আমি অস্ট্রেলিয়া ভিক্টর ট্রাম্পারের সমাধি বলতে পারি, লেভিয়াসিনের সমাধি রাশিয়া বলতে পারি, যেগুলো অযত্নে ক্ষয়ে গেছে, গ্যারিনচার সমাধি, মানে তার পাশে একটা মুরগির ছানা পড়ে আছে, আমি গিয়ে দেখেছি বিশ্বকাপের সময়। ম্যালকম মার্শালের সমাধিটা কিন্তু খোলা হলেও তার মধ্যে আমি যখন দেখেছিলাম কোনো আগাছা, কোনো আবর্জনা কিছু ছিল না, বোঝাই যায় পরিবারের লোকেরা সপ্তাহে একদিন করে এখানে আসেন এবং কিছুটা পরিষ্কার করা হয়। কিন্তু আমার দেখে খুব আশ্চর্য লেগেছিল যে দুনিয়ার শ্রেষ্ঠ বোলার যিনি তার জীবনে যত বেশি ব্যাটসম্যানকে মেরেছেন তার সংখ্যা ক্রিকেট ইতিহাসে আর কোন ফাস্ট বোলারের নেই। যেমন অ্যাভারেজ 376 উইকেট 20.94, গ্রেটেস্ট ফাস্ট বোলারদের মধ্যে সবচেয়ে বেস্টেস্ট অ্যাভারেজ, তেমনি তার ওভারঅল যে ম্যালকম মার্শালের যে ওভারঅল ইম্প্যাক্টটা, এবং যে কোনো মার্টিন ক্রো থেকে শুরু করে তুমি সুনীল গাওস্কর যে কোনো ওকে জিজ্ঞেস করো, যে ম্যালকম মার্শাল ছুটে আসা একটা বিভীষিকা ছিল, সেই লোকটা যে এত ব্যাটসম্যানকে মেরেছে, এত ব্যাটসম্যানের রক্তগঙ্গা বইয়েছে, সেই লোকটা কিরকম অসহায়ের মতো একটা খোলা জায়গায় পড়ে আছে, যে জায়গা দিয়ে সারাদিন বাতাস বয়, যেখান দিয়ে প্লেনরা উঠে নামে, আর সেই আওয়াজের মধ্যে তিনি নির্জীব হয়ে ম্যালকম মার্শাল পড়ে থাকেন। ভীষণ রোম্যান্টিক, আমার মনে হয় কোনো কবি যদি ওখানে যান, যিনি ক্রিকেট ভক্ত বা কোনো কোনো যার পুরোনো দিনের ক্যালিপসো, তিনি হয়তো ওই সমাধি থেকে একটা গান লিখে ফেলবেন।
একেবারে এই সেই ছবি ম্যালকম মার্শালের, একদম সেই সমাধিস্থলের ছবি, 1958 তার জন্ম, 1999 খুব অল্প বয়সী তিনি চলে যান আমাদের ছেলে।
এটা একটা দিক, আরেকটা দিকে হচ্ছে ওই ছেলে মেয়ের লেখা, এটা মার্বেল পাথরের একটা দিক, দুদিকে উল্টো দিকে আবার এদের লেখা, আর খুব সুন্দর, ভেরি ইমোশনাল। এবং ছেলে এখন বড় হয়ে গেছে মালি, কিন্তু লেখাটা থেকেই গেছে চিরকালের,
লেখাটা থেকেই গেছে। এবং বিশ্বের শ্রেষ্ঠ ফাস্ট বোলার ম্যালকম মার্শাল, 376 উইকেটের মালিক, এবং 1984 ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সেই ট্যুরে ব্ল্যাক ওয়াশ, যেটা আমরা জানি ব্ল্যাক ওয়াশ করেছিল, সেখানে পিভোটাল রোল প্লে করেছিলেন এই ম্যালকম মার্শাল। যখন তার কফিন নিয়ে যায় তখন 5 ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন ছিলেন, তাকে বিশেষ শ্রদ্ধার্ঘ স্টেডিয়াম বুলেটিনের তরফ থেকে। এবার একটু অন্য প্রসঙ্গে আসছি, অ্যাশেজে, অ্যাশেজে ম্যাচ চলছে এবং হাড্ডাহাড্ডি ম্যাচ চলছে। যে সময় স্টেডিয়াম বুলেটিন এই অনুষ্ঠানটি হচ্ছে সেই সময় দাঁড়িয়ে আমরা বলতে পারছি না ইংল্যান্ড জিতবে না অস্ট্রেলিয়া জিতবে, তবে আজকের দিনে, আজকের দিনটি বিশেষ তার একটাই কারণ, সেটা হচ্ছে স্টুয়ার্ট ব্রড, ইংলিশ ফাস্ট বোলার, 600 উইকেটের প্লাস করে ফেলেছেন অলরেডি, 600 উইকেট প্লাস তার যদি স্ট্যাটস দেখি, তার আজকে আন্তর্জাতিক ক্রিকেটীয় কেরিয়ারের শেষ দিন। এবং সিরিজ চলাকালীন তিনি হঠাৎ করে অবসর ঘোষণা করেছেন, অনেকটা সেই পুরনো 2008 সালের অনেক গুণকে মনে করিয়েছেন সিরিজ চলাকালীন আচমকাই অবসর ঘোষণা। গৌতমদা
দারুণ, ইনফ্যাক্ট আমরা এই শোটা আজকে স্টেডিয়াম বুলেটিন লাইভ না করে রেকর্ড করছি, যে সময় রেকর্ড করছি তখনও বোঝা সম্ভব নয় যে ম্যাচটা কোন দিকে যাচ্ছে, নাকি বৃষ্টি হয়ে ম্যাচটাকে আরো বেশি ড্রয়ের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু ব্রড এবং অ্যান্ডারসন এরা একটা ম্যাজিক্যাল প্লেয়ার, মানে ইংল্যান্ডে ক্রিকেটে যেগুলো অল টাইম সত্যি হয়ে বিরাজ করেছে তার মধ্যে স্টুয়ার্ট ব্রড এবং জেমস অ্যান্ডারসন একজন। এই যে ব্যাট করতে যাচ্ছেন, গার্ড অফ অনার দিচ্ছেন অস্ট্রেলিয়ানরা, আগেকার দেখো আগেকার সময় লারুড উইলবোস, বোথম, বব উইলিস, সবচেয়ে বেশি যেটা ফিয়ারসাম ছিল ট্রুমান স্টেথম, টাইসন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে সেই সময় এত ওয়ানডে ক্রিকেট খেলা হতো না, টি টোয়েন্টি ক্রিকেট খেলা হতো না, একজন পেসারের পক্ষে ফিটনেসটা বজায় রাখাটা এত ডিফিকাল্ট ছিল না। এখন তিনটে ফরম্যাটের ক্রিকেটে এইরকম ম্যাজিক তৈরি করে যাওয়া বছর পর বছর, এরকম ফিটনেস রেখে অ্যান্ডারসন এবং ব্রড এরকম জুড়ি, মানে সে পুরোনো দিনে হল গ্রিফিথ বলা হতো, প্রায় সেরকম। এবং দুজন মিলে প্রায় বিশ্ব ত্রাস, ৬০২ উইকেট স্টুয়ার্ট ব্রডের, অবিশ্বাস্য। এবং অ্যান্ডারসন যদি আজকে ইনিংস যদি জিতে, যদি বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ায়, যদি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা দুর্ধর্ষ ব্যাটিং না করেন, তাহলে অ্যান্ডারসনও যদি চলে যান আমি অবাক হব না, কারণ চলে যাওয়ার এর চেয়ে ভালো সময় তিনিও হয়তো পাবেন না। আর সিম বোলিং এ এত ৬০০র উপরে উইকেট বিশ্বে আর কখনো হবে বলে মনে হয় না। সিম বোলিং এর আটটাই উঠে গেছে। ইংল্যান্ড চিরকাল অ্যালেক বেটসের কথা বলে এসেছে, অ্যালেক বেটসের কে ব্যাটম্যান বলেছেন তার দেখা সেরা পেস বোলার, কিন্তু তুমি যদি ওভারঅল উইকেট ইম্প্যাক্ট দেখো তাহলে তো আমি বলবো যে অনেক বেশি স্টুয়ার্ট ব্রডের। বেটসারের আমলে উইকেট ঢাকা দেওয়া থাকতো না, পাটাকে স্ট্রেচ করে বল করার সুযোগ ছিল, প্র্যাকটিক্যালি ১৯ গজ থেকে বল করা যেত। স্টুয়ার্ট ব্রডের আমলে উইকেট ঢাকা, ব্যাটগুলো অনেক বেটার, ব্যাটসম্যান অনেক বেশি শট খেলে, সেই সময় এতগুলো উইকেট, মানে হি হ্যাজ টু বি ইংল্যান্ডের গ্রেটেস্ট সিম্বল
একেবারেই। এবং এই স্টুয়ার্ট ব্রড কিন্তু একদম প্রথম দিকে শুরু করেছেন ওপেনার হিসেবে এবং তারপর নিজেকে কনভার্ট করেন এবং তার পরিণতি দেখতেই পাচ্ছেন ৬০০+ উইকেট। এবং অপরদিকে যেটা গৌতমদা বললেন, জেমস অ্যান্ডারসন ৬৮৯টি উইকেট, তিনি কি ওয়েট করবেন ৭০০ মাইল ফলকের জন্য নাকি আজকে হঠাৎ করে আচমকাই অবসর ঘোষণা করবেন?
মানে হ্যান্স অ্যান্ডারসন আমরা ছোটবেলায় পড়তাম সে রূপকথা গল্পের, জেমস অ্যান্ডারসন তিনিও তো একটা রূপকথার বই,
রূপকথা
অবিশ্বাস্য, অবিশ্বাস্য। সচিনকে ট্রাবল দিয়েছেন, বিরাটকে ট্রাবল দিয়েছেন, দুজনকে দুইয়ের সময় ট্রাবল দিয়েছেন, এবং ওভারঅল ইম্প্যাক্ট গ্লেন মাগরা ছাড়া কন্টেম্পোরারি ক্রিকেটে কোনো তুলনাই হবে
একেবারেই। রূপকথা চলছে এখানে অবশ্যই জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রডকে নিয়ে আরও একটা রূপকথার কথা বলব। একদম শেষ পর্যায়ে চলে এসেছি দিস ডে দ্যাট ইয়ার আমাদের স্পেশাল সেগমেন্টে। রূপকথাটা আজ থেকে বেশ কিছু বছর আগে আজকের দিনই হয়েছিল, জিম লেকার, জিম লেকার যিনি ওল্ড ট্র্যাফোর্ডে ১০টি উইকেট নিয়েছিলেন এবং প্রথম বোলার বিশ্বে যিনি এই ১০ উইকেট নেওয়ার কীর্তি অর্জন করেছিলেন। এরপর অবশ্যই আমরা দেখি অনিল কুম্বলে, অজস প্যাটেল, কিন্তু জিম লেকারের নামটা কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে কীর্তিটি আজকে তিনি করেছিলেন ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমটা।
এবং সেখানে প্রেস বক্সে পড়েছিলেন ডন ব্র্যাডম্যান, আরো বেশি সিগনিফিকেন্ট। জিম লেকার সেই বলটা, জিম লেকারের বলটা বোধ হয় জিম লেকারের কাছে সম্ভবত নেই, ওই বলটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল, জিম লেকার বলটা কোথায় রেখেছেন। যেরকম ব্র্যাডম্যানকে বোল্ড করা বলটা এরিক হুলিস হারিয়ে ফেলেছেন শোনা যায়, তেমনি জিম লেকারের বলটা কোথায়, যে বলটা দিয়ে তিনি ১৯ উইকেট নিয়েছিলেন, শুধু ১০ নয়। আর এখানে ভারতের সঙ্গে সঙ্গে মনে হয় অনিল কুম্বলের কথা, তিনি কোটলাতে ১০ উইকেট নিয়েছিলেন, দুটোই কি বলবো মানে অবিশ্বাস্য,
অবিশ্বাস্য। মানে এক ইনিংসে ১০ উইকেট নেওয়াটা, আমি একটু জানতে চাইবো গৌতমদা, এই অনিল কুম্বলের যেহেতু এই প্রসঙ্গে অনিল কুম্বলের নামটা আসলো, অনিল কুম্বলে ১০ উইকেট নেওয়ার দিন, মানে যখন নাকি ১০ উইকেট হয়নি, ৮ উইকেট বা ৯ উইকেট, সেই সময় দাঁড়িয়ে জ্যাভাগার সিনহা থেকে একটা ইনস্ট্রাকশন দিয়েছিলেন ফিল্ডারদের যে ক্যাচ উঠলো বা ক্যাচটা নিও না।
অ্যাবসলুটলি, দুবার ভারতীয় ক্রিকেটে এই জিনিস হচ্ছে, একবার হয়েছে যখন কপিল দেব ওয়ার্ল্ড রেকর্ডের মুখে মোকেরায়, তখন বলা হয়েছিল কেউ কোনো উইকেট নেবে না, অনিল কুম্বলে টানা ৩-৪ ওভার অফ স্টাম্পের টানা বাইরে বল করে গেছিলেন। ইট ইজ নট ইজি একটা লেগ স্পিনারের জন্য টানা বাইরে বাইরে বল করে যাওয়া, যতক্ষণ না কপিল দেব উইকেটটা পান। ঠিক একইভাবে অনিল কুম্বলের জন্য বলা হয়েছিল যে অন্য কেউ যেন উইকেটটা না নেয় কোনোভাবে, ব্যাটসম্যান দেখতে হবে ব্যাটসম্যান যেন বোল্ড না হয়ে যায়। অনেক সময় হয় দেখবে ফুটবলে আগে হতো যে হ্যাটট্রিকের জন্য কেউ ছেড়ে দিত যে ওকে আগে গোলটা করতে দাও, কিন্তু ক্রিকেটে সেটা আরো কঠিন, ফুটবলে তাও সহজ, ক্রিকেটে আরো কঠিন ওটা গোলটা না করা, উইকেটটা না নেওয়া। সেটা করে টিমমেটসদের, আমার মনে হয় অ্যাকচুয়ালি টিমমেটসদের সুপার সাহায্য ছাড়া, শুধু সাহায্য
একেবারে
১০ উইকেট সম্ভবই নয়
একেবারে। জিম লেকার অনিল কুম্বলেকে মনে করছে এবং এই কিস্তি, মানে জিম লেকারের এই কিস্তি এবং অনিল কুম্বলের এই কিস্তির একজন সাক্ষী ছিলেন রিচার্ড স্টোকস, যিনি জিম লেকারের এই কীর্তি লিখেছেন এবং একই সঙ্গে অনিল কুম্বলের কীর্তিও লিখেছেন এক ক্রিকেট ভক্ত। একদম শেষ
না, মানে এটা এটাও অবিশ্বাস্য, অপার্থিব বলা যায়, কারণ উনি ওর যখন ১০ বছর বয়স তখন ওর বাবা ওল্ড ট্র্যাফোর্ডে নিয়ে গিয়েছিলেন, সেখানে দেখেন। আর এই ভদ্রলোক ব্যবসায়ী, ঠিক যেদিন কুম্বলের ১০ উইকেট হয় সেদিন তিনি ওই সময় ব্যবসার জন্য তিনি ভারতে, কেউ একটা বলেছিল কোটনায় ম্যাচ হচ্ছে গিয়ে দেখে এসো, গ্যালেন কোটলাতে গিয়ে দেখলেন কুম্বলের ১০ উইকেট। কি বলবো একে, সুপার লাক, এছাড়া কি বলবো, এ তো ভাবাই যায় না যে দুটো ১০ উইকেটের দিন এক লোক, আমি যাই না ভদ্রলোক যদি বেঁচে থাকেন, আমি শুধু চাইবো যে উনি মোটে রাতে মহালয়ার দিন ভারতীয় দল যেন ওকে নিয়ে যায়
একদম। আর শেষ বেলায় একটা খারাপ খবর, সেটা বলে দিচ্ছি, রুসি কুপার সব থেকে বয়স্ক ফার্স্ট ক্লাস ক্রিকেটার, তিনি প্রয়াত হয়েছেন। আর তার প্রয়াণকালে বয়স হয়েছিল 100, 1944-45 রঞ্জি সিজন, কলকাতার বিরুদ্ধে তার 100 রান এবং বোম্বে চ্যাম্পিয়ন। আর রুসি কুপারকে নিয়ে কিছু বলবেন?
বলবো যে অসাধারণ, মানে ভাবাই যায় না এরকম একটা জীবন। এত ভারতে অনেক ক্রিকেটার আছেন যারা লম্বা লম্বা ইনিংস খেলেছেন। সিডি গোপীনাথ, গোপীনাথের ভোটে পটাউডি প্রায় ক্যাপ্টেন হয়ে যাচ্ছিলেন 71-এ, ইভেনচুয়ালি বিজয় মার্চেন্ট কাস্টিং বোর্ড প্রয়োগ করেন, গোপীনাথের ভোটে 2-2 হয়ে গেছিল, সিডি গোপীনাথ এখনো বেঁচে আছে। দত্তাজিরা গায়কোয়াড়, অংশুমান গায়কোয়াড়ের বাবা, এরকম কিছু ক্রিকেটার ভারতবর্ষে আছেন যারা এখনো ওইরম বয়সী কিন্তু এখনো সার্ভাইভ করছেন। নীল হার্ভে অস্ট্রেলিয়াতে 90+, রুসি কুপার তেমনই। আমি বলবো যে 100 করে চলে যাওয়া কোন ক্রিকেটার এসছে ভালো বিদায় আর কি হতে পারে,
একেবারে সেঞ্চুরিতে বিদায় অবশ্যই। তাকেও আমাদের তরফ থেকে শ্রদ্ধা স্টেডিয়ামের তরফ থেকে। আর যাওয়ার আগে অনেক ধন্যবাদ গৌতম দাকে। একটা প্রশ্ন, আহমেদাবাদের জন্য টিকিটটা কবে কাটছেন?
আমাদের জন্য টিকিট তো আমি কাটতেই পারছি না, কারণ আবার ম্যাচটা 13 অক্টোবর না হয়ে যায়।
এখনো সূত্রের খবর আরেকবার জানিয়ে দিই যে 14 অক্টোবর হতে পারে ইন্ডিয়া পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ, যা সূত্রের খবর 15 অক্টোবর হওয়ার কথা ছিল, তবে সিকিউরিটি রিজনে একদিন এগিয়ে নেওয়া হতে পারে এখনো পর্যন্ত যা রিপোর্ট বলছে, দেখা যাক কি হয়।
আমি একটা কথা বলবো, কলকাতা পুজোর উদ্যোক্তারা অন্তত হাত ছেড়ে বাঁচছেন যে ম্যাচটা পুজোর সময় হচ্ছে না, তাহলে প্রবলেম হয়ে যেত।
মহালয়াতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের বাণী শুনবেন এবং একই সঙ্গে ভারত পাকিস্তান ম্যাচের কমেন্ট্রিও কিন্তু শুনবেন, সব মিলিয়ে।
আর ওই লোকটাকে কিন্তু আমেদাবাদে নিয়ে যাও ইন্ডিয়ান টিমের সঙ্গে, নাহলে কিন্তু উইকেট পড়বে না।
রিচার্ড স্টোকসকে অবশ্যই নিয়ে যেতে হবে। এখানেই শেষ করছি আজকের স্টেডিয়াম বুলেটিন, এবং স্টেডিয়াম বুলেটিন দেখার জন্য কলকাতা টিভি অনলাইনে লগ ইন হতে হবে, এবং একই সঙ্গে আমাদের ফেসবুক ইউটিউব তো রয়েছেই, আর ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্ট রয়েছে, তাই দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন, আর কমেন্ট করতে থাকুন, সাজেশন দিতে থাকুন, এবং যেরকম বকা দিচ্ছেন ওরকম বকাও দিন এবং ভালোবাসুন।